8 مئی 2019 ترجمان کابر رب اللہ شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکاتہ دیتیو روزہ دین گت رات تیتیو تراویر پورر مجلس بیت الحق جامع مسجد ڈھالکا نگر ڈھاکا
حدیث شریف آسد رسول اللہ صلی اللہ علیہ وسلم بوچھن اللہ پاکر 12 مارس 11 مارس تمہادر کی دیسن کھاو لو جا کرو ایک مارس اللہ نجر جنو رکھسن رمضان مارس کیسا عجیب کتھا رسول پاک صلی اللہ علیہ وسلم رمضان مبارکے مانے شعبان تھکی بچائن ہوئی تھے رمضان جنو رمضان تو خوب عبادت بندگیری بھی تیرے مشغول تھکتے ہمرا مشغول خیلی کتھر مدے نانا نا اللہ بولا جاملن مدے دنیا داری مدے مشغول عبادت تیرے ایک ذوق ایک نشا پیدا ہوا چاہیے ہر حال بندہ اللہ پاک یاد والا ہے حضرت حکیم المتانو بھی بولسن جو ذکر اللہ کے نظر مدے غالب کرا چاہیے جکھانے تھکا اللہ پاک ذکر جنو بھیتر تھکے شدو قلبی نا زبانو تھکے چاہیے ایٹو بولسن حضرت تانو بھی ان کے دھیان مونے کرے جا ہمارا اللہ یاد جاری ہے پر دیکھا جائے کون غافل ہوئے بوشے اس جنو مزے مزے کون ذکر اللہ زبان رکھا چاہیے کون لا الہ الا اللہ کون استغفر اللہ کون درود شریف کون عمل نجر مدے رکھا چاہیے جب تک دل غافل ہو اور سجگ نہ ہو چلو بھائی کہ مجالس ابرار ہے نا حضرت مولانا شاہ ابرار لوک صاحب رحمۃ اللہ علیہ ملفوظات ار مدے ہمارے شائق یہ گلو جمع کرسن এটা কিন্তু আরেক কিতাব আছে, ওটার নাম মাজালিসুল আবরার, সেটা কিন্তু আরেকটা, বাজারে গিয়ে একটা কিন্তু গিয়ে আরেকটা না কিনে নিয়ে আসো, এটা হলো মাজালিসে আবরার, আরেকটা হলো মাজালিসুল আবরার, সেটা ভিন্ন। চলো
মাজালিসে আবরার কিতাব থেকে পড়তেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইরশাদ ফরমায়া কে اصلاح نفس میں ہمت سے کام لے اور ارادہ کر لے کہ مثلا بدنگاہی سے نفس کے روکنے میں جان بھی چلی جاوے گی تو بھی نامحرم عورت یا امرد حسین کو نہ دیکھوں گا۔ اس ارادہ اور ہمت پر حق تعالی کا فضل ہو جاتا ہے۔ حضرت بولن جے نفسر اصلاحر کھترے হিম্মতের সাথে কাজ করা চাই, আগানো চাই।
অনেকে বসে থাকে যে আমার কোনো দায় দায়িত্ব নাই, কোনো কাজ নাই, হুজুর তাবিজ গলায় লটকাইয়া দেন, অটোমেটিক আমার যাতে নজর হেফাজত হয়, অটোমেটিক আমার সিনেমায় যাওয়া বন্ধ হয়, অটোমেটিক আমার গিবত ছুটে যায়, এগুলো সব অটোমেটিক চায়। মানে আল্লাহর কাজ যা এগুলো যেন অটোমেটিক হয়, আমার কিছু করার না লাগে। হ্যাঁ, যদি 50 টাকা ইনকাম করতে হবে সদরঘাটের বস্তা টানতেছে, কি কথা বুঝেন নেই। হ্যাঁ, সকাল যারা পয়সা ইনকাম করে সকালে গিয়ে দোকানে বসে থাকে, সেই রাত 8-10 পর্যন্ত বসে থাকে, আর চায় থাকে যে যত লোক যাইতেছে কি জানি আল্লাহ করে আমার দোকানে গ্রাহক আসে, আল্লাহ করে আমার দোকানে গ্রাহক আসে, কি কথা বুঝেন নেই। সারা দিন খাটে নিজের 10 টাকা 20 টাকা 50 টাকা ইনকামের জন্য, পরিশ্রম করে মানুষে নিচতলা থেকে ইট মাথায় করে আসে 6 তলার উপরে উঠাইতেছে মানুষ পয়সা পাওয়ার জন্য, দুনিয়ার জন্য নিজে কষ্ট করতে রাজি, মেহনত করতে রাজি, কিন্তু আল্লাহটা এইটা যাতে অটোমেটিক হয়ে যায় এটা জন্য আমার কিছু করার লাগে। আল্লাহ আমাদের এরকম বানাইতে পারলেন না যে আমাদের মনে গুনার কথা খেয়ালই আসতো না, অটো ফেরেস্তা থাকতাম আমরা, অটো ফেরেস্তা, ফেরেস্তারা তো সিলেটি, ফের আমাদের বানাইছেন কোন কাজের জন্য? অটো ফেরেস্তা হওয়ার জন্য না, আমল করে ফেরেস্তা নিজেকে বানানোর জন্য। নিজে কাজ করবা, মেহনত করবা, মুজাহাদা করবা, ফের আল্লাহ পাক বলেন শাবাশ তুমি এসা করছো, তুমি আমার খলিফা, ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেস্তারা শুনে হরান যে যা আল্লাহ এটা কি ব্যাপার, খলিফা বানাবেন আপনি? তো ফেরেশতাদের জবানে আল্লাহ আগে বের করেছেন, যাতাজালুফিয়া মাই ইউসুদিফিয়া ওয়াস ফিকুদ্দিমা, যে আপনি বানাইবেন তো খলিফা কিন্তু তাদের মধ্যে এমন সব লোকও তো হবে যারা ফেতনা ফাসাদ করবে, খুন খারাপি করবে, অন্যায় অনাচার করবে। আল্লাহ পাক বলছেন চুপ থাকো, তোমাদের খবর আছে যা আমার আমি জানি তোমাদের কোনো খবরও নেই। ফের ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনের মধ্যে কিন্তু আল্লাহ পাকের দিনের উপরে তাওহীদের উপরে কায়েম এবং অটল, পরোয়া করি না নমরুদ তোর কিংবা কোনো আগুনের কোনো কিছুর। ফের ফেরেশতাদেরকে দেখাইছিলাম রব্বুল আলামিন, এখন খলিফা দেখো, আমার খলিফা বানাইতে চাইছিলাম দেখো খলিফা, তোমাদের কবে কি এরকম আগুনে পড়ছিল তখনও বলছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ না? তো এসাই হার জমানাত আইয়ুব আলাইহিসসালাম, জাকারিয়া আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালাম, যবিহুল্লাহকে আল্লাহ পাক দেখাইছেন দেখছো আমার খলিফা। ওই ইন্নী জাআলুন ফিল আরদি খলিফা, এই আয়াতে পাক খুদ দলিল যে ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলছেন যে তোমরা তো ফেরেশতা কিন্তু আমি খলিফা বানাবো। খলিফা শব্দের মধ্যেই ইশারা, খোদ এই লফজি দালালত করে যে যারা আল্লাহ পাকের আহকামাতের তামিল করবে ফেরেশতার চেয়ে উর্দের মকাম আল্লাহ তাকে দান করবে। এবং এই আয়াতে পাক থেকে সাফ হয়ে গেছে দুই মজমুন পাশাপাশি আল্লাহ বলছেন যে আমি খলিফা বানাবো, আর ফেরেশতারা বলছেন যে ঝামেলার লোক তো কতগুলি হবে, ফেতনা ফাসাদ করবে, আপনার কথার বাইরে যাবে, হ্যাঁ এসা লোক তো হবে, কথা বুঝুন নাই, বোঝা গেল সেটা খলিফার চরিত্র হইতে পারে না। তাহলে খলিফা কি এই দুই বিষয়কে তাকাবুল করলে, মুখোমুখি করলে স্পষ্ট হয়ে যায় ফেতনা ফাসাদের তাম কাজ থেকে যে মুক্ত সে খলিফা, তার ফেতনা ফাসাদের হাকিকত হলো মাসিয়ত গুনাহ, তার মানে গুনামুক্ত জিন্দগি বলারই খলিফা, আল্লাহ পাকের খলিফা। হ্যাঁ একজন ছোট খলিফা আর একজন বড় খলিফা, আর খলিফা আর একজন খলিফা খলিফাদের উস্তাদজি সাইয়েদুল খুলাফা, তারা হলেন আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাম, তারা বড় বড় খলিফা, তারা হলেন বড় খলিফা। এবং ওই আয়াতে পাক খুদ দলিল যে তাম আম্বিয়া কেরাম ফেরেশতাদের চেয়ে উর্দের মর্তবাওয়ালা, সব ফেরেশতার চেয়ে উঁচু মর্তবাওয়ালা, কারণ তারা খলিফা কাম, কথা বুঝতেছেন ভাইরা? হ্যাঁ আসল তো এই কাল, এজন্য হিম্মত করা চাই। হযরত হাকিমুল মত বলেন যে নিজের এসলাহের জন্য হিম্মত করা চাই, নিজেকে মানুষ বানানোর জন্য, আল্লাহর হুকুমের তাবেদার বানানোর জন্য হিম্মত করা চাই। যে আমার তো অনেক ঝামেলা, আমার তো জান বের হয়ে যায় নজর হেফাজত করতে, কেমনে নজর ফিরায়, কি কথা বুঝুন নে? আমার শেখ রহমতুল্লাহ আলী বলেন যে একজনে নজর করতেছে ওই কোন ব্রিগেডিয়ার বা মেজর জেনারেলের মেয়ের দিকে, আর ওই সময় মেজর জেনারেল একদমই পিস্তল তুলে রেডি হয়েছে, দেখ ওদিকে দেখ আমার মেয়ের দিকে, দেখ তুই কিন্তু নাল তোর খাইছি আমি, এখন তো স্যার আমার মাফ করেন স্যার, হ্যাঁ এখন তো স্যার স্যার করতেছে, মেজর জেনারেলের পিস্তল দেখি এখন, আর দেখ এখন আমার মেয়ের দিকে তাকে দেখ, না স্যার আমি আর দেখবো না জীবনে, আমি তওবা করলাম, আপনারটাও না আর কারো মেয়ে দেখবো না, কি কথা বুঝেন? তো এখন তো আগে বলতেছে যে আমার তো নজর হেফাজত আমি পারি না নিজেকে সামলাইতে, এখন পারলা কেমনে? তো পিস্তলকে ভয় করো, আল্লাহর গজবকে ভয় করো না, হ্যাঁ পিস্তলের গুলিকে ভয় করো, আল্লাহর আজাবকে ভয় করো না, বলো ভাই কেসা মহামলা, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, হেদায়তের নূর দান করেন। হ্যাঁ নফসের গোলামি করে জিন্দগি বানানো যায় না, নফস নষ্টামের দিকে টানবে, আমার আপনার কাজ হলো আল্লাহ পাকের বন্দিগির দিকে ছুটা, যে কোনো ত্যাগের বিনিময়ে আল্লাহকে রাজি করা। আল্লাহ আমাদের তৌফিক দেন। সুলুক ও তাসাউফের রাস্তায় যত শিক্ষা দেওয়া হয় এর বৃহত্তর বিষয় হলো হিম্মতকে ইস্তেমাল করা, হিম্মতকে ইস্তেমাল করা। যে আরেক বিষয় হলো যে আমার যেটা ক্ষমতার মধ্যে আছে দায়িত্বের সাথে সেটা করা। হযরত হাকিমুল উম্মত থানভী বলতেন যে যে কোনো কেউ কিছু হযরত আমার খালি এটা সেটা মনে পড়ে, নানান বিষয় খেয়ালে আইসে যায়, কি করি? হযরত বলতেন যে এটা তোমার ইচ্ছা করে আনছো ভিতরে না অনিচ্ছাকৃত, এটা এখতিয়ারি না গার এখতিয়ারি সেটা বলো কোনটা? কোন আমার ইচ্ছার বাইরে, তো যেটা তোমার ইচ্ছার বাইরে এটা তোমার দায়িত্ব, এটা বাধ্য, ফিকির করবা না, আজেবাজে খেয়াল হাজার আসুক তুমি ইচ্ছা করে আনছো ভিতরে না আমি ইচ্ছা করে আনি না, তাহলে এটার জন্য তোমার কোনো দায় দায়িত্ব নেই, কোনো দোষ নেই, কোনো গুণা নেই, এদিকে খেয়ালই করবা না কি আসলো কি গেল, কত মামলা, আমার তো নানান কল্পনা জল্পনা, কি কল্পনা জল্পনা, ইচ্ছা কি তো, এক নারীর কথা ইচ্ছা করে আমি মনে করছি, এটা তোমার এখতিয়ারভুক্ত, ক্ষমতাভুক্ত, এটা কেন করলাম, ইচ্ছাকৃত করছো, এটা গুনার কাজ, এটা ত্যাগ করে দাও, কি কথা বুঝুন না, এখতিয়ারি গাড়ি এখতিয়ারি। হযরত হাকিমুল মত তানুই বলতেন, আমার ক্ষমতাভুক্তটা এটা আমার যেটা করণীয় করব, যেটা বর্জনীয় বর্জন করব, এইটুকু যার বুঝে আসছে তো সে এইটুকুর উপরে আমলের তৌফিক হয়ে গেছে, সুলুকের অর্ধেকটা সে অতিক্রম করে ফেলছে। ফের হযরত থানবী বলেন যে বরং পুরোটাই পার হয়ে গেছে, কারণ যখন এটা বুঝে আসবে যে আল্লাহ পাক আমাকে যেই ক্ষমতা দান করছেন সেটা আমি ব্যবহার করব আল্লাহকে রাজি করার জন্য, এবং সেটা আমি ব্যবহার করব আল্লাহর অসন্তুষ্টির রাস্তা থেকে বাঁচার জন্য, এটা আমার কাজ, এটা দায়িত্ব, এইটুকু যার বুঝে আসছে আর কোনো আল্লাহওয়ালার ছায়াতে তরবিয়তে নিজেকে রাখে, সে নিঃসন্দেহে কামিয়াব মানুষ, নিঃসন্দেহে কামিয়াব মানুষ। যারা তালাশ করে তো তাদের জন্য এতটুকু যথেষ্ট, আর যারা বুঝতে চায় না তো তাদেরকে হাজার বললে কি ফায়দা হবে, তারপরও ফায়দা হবে না সেটাও বলা যায় না। আল্লাহ কোরআন শরীফে বলছেন, সিনাতে যাদের ইমান আছে তাদেরকে আমার কথাগুলি বুঝায় বলো, ওরা ওদের দিলে আসর হবেই হবে। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আশ্চর্য আয়াত শরীফ। এক লোক হযরত থানবী রহমাল্লার ওখানে হযরতের মজলিসে যাতায়াত করে, তো ওনার এক আত্মীয় ছিল, তো সে লোক নামাজ পড়ে না, তার বলছেন যে ভাই তুমি নামাজটা পড়ো, নামাজ ধরো, নামাজ ধরো, শোনে না। এই করতে করতে একবারে অনেক দিন হয়েছে, কত বলছে যে কত বুঝেছে তুমি নামাজ পড়ো, নামাজ ধরো, না ওর নামাজ পড়ে না। তো একদিন ওই লোক ওই সে আলাপ করতেছে কোনো আরেক মুরিদের সঙ্গে, যে আমার অমুক আত্মীয় এক পাক্কা বেনামাজি, পরে এত বললাম এত বুঝাইলাম কোনোভাবেই ও নামাজটা ধরল না, আমার কষ্ট, যাহ আজ থেকে ওর বলবই না, কথায় শুনে না, ওটা বলে লাভ কি, আর বলবো না, আর বলবো না। এই হয়তো থাকি বলব, থানবী বাথরুমে ছিলেন, টয়লেটে ছিলেন, ওখান থেকে এগুলি শুনে ফেলছেন, আসছেন তো পরে মুরিদদেরকে একত্র করছেন, হ্যাঁ সব এদিকে আসো বসাইছেন। ওই লোক তো ছিল সেখানে, পরে বললেন যে আমি ওখান থেকে আমার জরুরতে আমি গেছিলাম, সেখান থেকে আমি শুনতেছিলাম দুইজনের আলাপ, একজন বলতেছিল আমার আত্মীয় সে না বেনামাজি, পাক্কা বেনামাজি, এত বললাম শুনে না, নামাজ পড়বে না, পড়ে না, নামাজ পড়ে না, তো রাগ করছে, আর ওরে বলবই না। ফের হয়তো থাকিমুল মত থানবী বলবেন, ওর নষ্টামির উপর ও অটল, ওর গুনার উপর ও অটল, আর তুমি যে বলতেছিলে নামাজ পড়ো, নামাজ ধরো, এটা তো ন্যাক কাজ, ওর নষ্টামি ও ছাড়লো না সেটার উপর অটল, আর তোমার ন্যাক কাজের উপর তুমি অটল থাকতে পারল না, এটা তুমি গোসা করে ছেড়ে দিলে, এটা ভালো কাজ করলা, ওর নষ্টামিতে এত পাকা ওটা ছাড়বেই না, নষ্টামির উপর অটল, আর তুমি তোমার ন্যাক কাজ, নামাজ পড়, নামাজ পড়, নামাজ ধর, নামাজ ধর, এটা তো প্রত্যেকবার নেকি, প্রত্যেকবার আল্লাহর সন্তুষ্টির উসিলা, প্রত্যেকবার আল্লাহর নৈকট্যের উসিলা, এত সুন্দর একটা ভালো কাজ, আল্লাহর সন্তুষ্টির কাজ, ন্যাক আমল, সেটা তুমি ছেড়ে দিলা, তো কে সে তোমার চেয়ে তো সে বেশি পাকা, তুমি তো কাঁচা, এটা তো ঠিক ঠিক হলো না। তো এই লোকের বুঝে আসছে, পরে সে আবার নিয়ত করছে, যা ঠিক আছে তাহলে আবার বলতে থাকে, তো বলতে থাকছে বলতে থাকছে, আর হিসাব ও কেসা পাকা মেধা সম্পন্ন লোক, আগে কতবার বলছিল আর এখন কতবার চলতেছে ওগুলো আবার ইয়াদও আছে, অমুক তারিখ ওর অমুক জায়গায় বুঝাইলাম, আবার অমুক দিন অমুক জায়গায় বুঝাইলাম, অনেকের এই সকল হিসাব কিতাব মুখস্থ থাকে, বিশেষ করে ব্যবসা যারা করে ওদের তামাম মাথা মানে এটাই হিসাবের বই, কার কাছে কয় টাকা পাবে, কয় পাই পাবে, সব কেমন জানি পাকা ইয়াদ থাকে। যাই হোক, তো ওই লোক এখন ওরে নামাজ পড়তে বলে, আবার দেখা হলে আবার বুঝায়, পরে একশো একবার যখন হয়েছে আইসে সে মসজিদে ঢুকছে উজু করে, আজ থেকে আর নামাজ ছাড়বো না, পরে সে পাক্কা নামাজি হয়ে গেছে। হিম্মতের সাথে অটল থাকা চাই, ফের তার কামিয়াবি হয়ে যায়। হ্যাঁ, প্রথম প্রথম তো কষ্ট হয় ন্যাক আমলের রাস্তায় চলতে, ইবাদতের পথে চলতে, গুনাহ ত্যাগের পথে চলতে, শুরু শুরুতে কষ্ট হবে। এক সময় এরকম হবে, 10 বছর যে সিগারেট খায় ওরে বলো যে ভাই এক মাস একটা সপ্তাহ তুই খাইস না তোরে পুরস্কার দিব, বলে তোর পুরস্কার নিয়ে তুই মর, আমার সিগারেট খেতে দে, কি কথা বুঝো নাই। আর হোক্কা যে খায়, হোক্কা খাওয়া লোক মানে কলকিতে কয়েকটা টান দিতে পারলে, যেন হোক্কা টান দিতে পারলে সে যেন বড় সম্পদ বড় দৌলত পাওয়া যায়। ও ভাই তোরে মিনিস্টারি মিনিস্টার বানায় দিব, হোক্কা ছাড় তো তোর মিনিস্টারি তুই নে, আমার হোক্কা খাইতে দে। তো খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে। তো আল্লাহ পাকের রাস্তায় চলতে চলতে, ইবাদত করতে করতে, নেক আমল করতে করতে এবং গুনাহ থেকে বাঁচতে বাঁচতে আল্লাহর মহব্বতের এমন এক নেশা পয়দা হয়ে যায়, ফের নামাজ ছাড়া নামাজ ত্যাগ করা আর সম্ভব হয় না। যে আয় তুই ঘুরে আসি নামাজ থাক, না আমি এটা করতে পারবো না। কোথায় ঘুরতে যাবি? যে চিড়িয়াখানায় যাবো, তোরে একদম হাজির বিরিয়ানি খাওয়াবো। হ্যাঁ, হাজির বিরিয়ানি খাওয়াবো এবং ওই আব্দুর রাজাক হোটেলের ফিরনি খাওয়াবো, খুব মজা হয়। অথবা হোটেল সুপার থেকে তোর একদম মজার জিনিস খাওয়াবো, বিরিয়ানি খাওয়াবো। বল ভাই সব তুই খা, কিন্তু আমার নামাজ পড়তে দে। মানে সমস্ত বিরিয়ানি থেকে তার কাছে নামাজ মজা। নামাজ কি জিনিস, বন্দা যখন নামাজে দাঁড়ায় আজব যে বিলকুল সে আল্লাহ পাকের সামনে দাঁড়ায় থাকে। নামাজে দাঁড়ায় এটার নাম হলো কেয়াম, কেসা সুন্দর লফজ। কিন্তু এমনি হাজার বার বলো কামা ইয়াকুমু কিয়াম, কোনো মজা নেই। কামা ইয়াকুমু কিয়াম, কিয়াম মানে খাড়ানো, এমনি কামা ইয়াকুমু কিয়াম সেটা বলো, এতে কোনো মজাই নেই, রসই নেই। আর নামাজের কিয়াম, আরে ভাই সুবহানাল্লাহ কেসা মজা লাগে। যখন যখনই দিন আসে সেখানে নূরই নূর আসে, আর যেখানে দিন আসে নূর আসে সেখানে মধুই মধু, সারা জাহানের মধুর চেয়ে বেশি মজা সেখানে। নামাজের কেয়াম কি মজা, নামাজের রুকু কি মজা, নামাজের সিজদা কি মজা, মাশাআল্লাহ। তো কিছুদিন নামাজ পড়লো, এখন আর নামাজ ছাড়তে পারে না। হ্যাঁ, নামাজ ছুটলে মনে হয় জীবনই, আরে দিনটা থেকে লাভ কি, শেষ সব কিছু, সব বরবাদ। আল্লাহ পাক আল্লাহর মহব্বতের নেশা আমাদেরকে নসিব করে, তাকওয়ার নেশা নসিব করে, ইনশাআল্লাহ। চলতে থাকলে, চেষ্টা করতে থাকলে, লাইনে লাইন পড়ে থাকলে সে কামিয়াব হয়েই যায়, আল্লাহ তাকে কামিয়াব করেই দেয়। এজন্য আল্লাহ ওয়ালাদের দামান ছাড়তে নেই, আল্লাহ ওয়ালাদের আঁচল ধরে থাকতে হয়। বাচ্চা মা কাজে ব্যস্ত থাকে, নানান কাজ ঘরের মধ্যে, ঘর সংসার তো বড় ঝামেলার জিনিস, ওই বাচ্চা আঁচল ধরে ঘুরতেই থাকে, আমার বিস্কুট দাও, আমার এইটা দাও, আমার সেটা দাও। তো মা বেচারি কাজ করবে, রান্না বান্না কত কিছু, এই মাছ কাটো, গোস্ত গোস্ত রান্না করো, এটা ধো, এটা পরিষ্কার করো, এটা চুলায় দাও, ওটার থেকে চুলাতে, ওইটাকে চুলা থেকে নামাও, এখানে ঠান্ডা পানি আনো, এখানে গরম পানি দাও, আজীব ঘর সংসার। যদি মেয়ে লোকের কাছে রান্নাঘরের পাশে বৈশা তামাশা দেখো মাথা ধরে যাবে, দেখলেও মাথা ধরে যাবে, তো করবা কি। এজন্য পুরুষের কাজ যেগুলো পুরুষ করে এগুলো পুরুষ পারে, মহিলাদের কাজ পুরুষের করতে দিলে সেটা এক মাসেই মরবে, কথা বুঝো নাই। আল্লাহ পাক এক একজনকে এক এক কাজের জন্য বানাইছেন এবং সেই কাজ করার মেধা শক্তি ধৈর্য আল্লাহ পাক তাকে দান করছেন, কি কথা বুঝেন নাই। আজি মুআমালা আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির রাস্তায় চলার বুঝ দান করেন, তৌফিক দান করেন। হ্যাঁ, তো বাচ্চা ওই আঁচল ধরে ধরে ঘুরতে থাকে না, পরে দেখে যে ও তো ছাড়েই না, যাই না চুলার দুয়ারে। হ্যাঁ, এই বাথরুমের দিকে যাইতে থাকলে ওখানে দরজা খাড়াইয়া থাকে, কোনো জায়গার থেকে ছাড়ে না, মাকে ধরে রাখে, মা বাধ্য হয়ে ফের তাকে কিছু দেয়, যে আয় ফের বাক্স খুলে তো ওখান থেকে বিস্কুট দেয়, কোনো ভালো খাবার জিনিস দেয়, ফের বাচ্চা খুশি হয়ে যায়। তো আল্লাহ ওয়ালাদের আঁচল ধরে থাকা চাই। ফালিল আরদি মিন কাসিল কিরাম নসীব, আল্লাহ ওয়ালাদের সঙ্গে যারা জুড়ে থাকে নিশ্চয়ই সে কিছু পাইয়েই যায়, আর তাদের কিছু বিশাল বড় জিনিস, তাদের কিছু বিশাল বড়, তাই না? আল্লাহ ওয়ালাদের কাছ থেকে যে দৌলত পায় অনেক বড় দামি জিনিস। হাজি ইমদাদুল্লাহ মুহাজির মকিরামুল্লাহ দোয়া করছিলেন যে বকর শরীফ আল্লাহ আপনার মহব্বতের একটা ফোঁটা দেন, তো দোয়া করে চলে গেছেন বাসায়। হযরত থানবী রাহমাল্লাহ বলেন যে আমি ভাবলাম আহা হাজি সাহেব এত উড়ি আল্লাহ দোয়া করলে কবুল হয়ে যায় মুস্তাজাবুদ দাওয়াত, তো বড় একটা এক সাগর চাইতেন উনি, এক সাগর চাইতেন, মহব্বতের এক সাগর না দরকার, এক ফোঁটা চাইলেন কেন, এক ফোঁটা দিয়ে কি হবে, তো ছোট্ট জিনিস হলো না। পরে আবার মসজিদ দর্শে হাজি সাহেব যখন পরের দিন বসছেন, তো হাজি সাহেব ওখানে বয়ান করতেছেন, ওর ভিতরে বলতেছেন ইয়ারবচে চশমায়েস মহব্বত কি মানা যা এক কাতরা আব খুরদা মদরিয়া গির ইসলাম, আল্লাহ আপনার মহব্বতের দরিয়া কি আশ্চর্য দরিয়া, আমি এক ফোঁটা পান করলাম আর আমার ভিতর থেকে দরিয়াকে দরিয়া এখন প্রকাশ পাইতেছে, দরিয়াকে দরিয়া ও দরিয়া গির ইসলাম, সেই মহব্বত দরিয়া আকারে আমার চোখ থেকে প্রকাশ পাইতেছে, চোখের পানির আকারে, অশ্রুধারা আকারে। তো হযরত থানবী বলেন যে আমার মনে মনে যে প্রশ্ন ছিল ওইটার জবাব দিলেন আর কি। হ্যাঁ, জবাব দিলেন মানে উনি কি আলেম লোক, গায়েব যেই দোস্ত আহবাবের তরবিয়ত আল্লাহ পাক যার দ্বারা করান সেই শায়েখের কলবে আল্লাহ পাক প্রত্যেকের জরুরতের জিনিস ঢালতে থাকেন। হ্যাঁ, তার মানে কি যে রব্বুল বন্দারা যখন তালাশ করে চায় পিপাসা নিয়ে ছুটে আসে, তো আল্লাহ পাক যার যার যা জরুরত সেটা ওই আল্লাহওয়ালার দিলে ঢালেন, মানে আল্লাহ পাক নিজে এদের তরবিয়ত করেন, তিনি রব্বে হাকিকি, রব মানে পাল নেওয়ালা, খালি এই ভাত তরকারি মাছ দিয়ে পালেন, রুহের যেটা দরকার সেটাও তিনি দান করেন, সেটাও আল্লাহ পাক দান করেন। হ্যাঁ, এই জন্য রিস্ক মানে এই না যে খালি জাহেরি ভাত কাপড় বাসস্থান এটাকেই শুধু রিজিক বলে না, রিস্কে জাহিরি যেটা দুনিয়ার দরকার, রিস্কে বাতিনি যেটা আল্লাহর সঙ্গে মহব্বত আল্লাহর সঙ্গে সম্পর্কের জন্য আখেরাতের কামিয়াবির জন্য দরকার, সেটা হলো বড় রিজিক। কি কথা বুঝুন নাই? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করে, যেমন ওয়ান তা খায়রুর রাজিকিন, আমাদের রিজিক দেন আপনি খায়রুর রাজিকিন, তো রাজেক তো রাজ্জাক তো একজন, আবার রাজ খায়রুর রাজিকিন আপনি রিজিক দাতারদের মধ্যে বেশি ভালো উত্তম, এই অর্থ এখানে রাজেক মানে মৌতি, খায়রুল মৌতিন, আর যারা যারা দেনেওয়ালা আপনি সবচেয়ে বড় দেনেওয়ালা, এরা তো দেয় দুই চার আসে ভান্ডে দশ টাকা অথবা দশ পয়সা, ওর মধ্যে আমারে দিলে এক পয়সা, নে তুই নয় পয়সা আমি খাবো তুই এক পয়সা খা গিয়া, আসে ও টোটাল দশ পয়সা, আর যার ভান্ডে যা সব রব্বুল আলমিনের পক্ষ থেকে ভিক্ষা পাওয়া ওখান থেকে খয়রাত পাইছে ওইটা খায়। এক একজন মনে করে আমি শাহ সাহ জমিদার ফ্যাক্টরি মালিক, আর আমি কিসের জমিদার আর ফ্যাক্টরির মালিক, খয়রাত সব খয়রাতি, সব খয়রাতির দল, আল্লাহর খয়রাত খাইয়া বাসো, সব আল্লাহর খয়রাত খাইয়া বাসো, সবগুলি খয়রাতি, এবং সে খয়রাত দাতা মহান আল্লাহ। এজন্য নিজেকে যদি এটা মনে হয় যে মাওলার আল্লাহর খয়রাত খায় আমি বাঁচি, তখন এই অহংকার ভিতরে আসবে না। এক লোক গেছিল অভাবে অনটনে ঋণে জর্জরিত হয়ে গেছে, পরে শুনছে যে অমুক বাদশাহ সে খুব দানবীর, গেলে ফিরায় না দিয়ে দেয়, তো সে বহু মাইল হাঁটতে হাঁটতে, ওই পুরানা যুগ কোনো ওইরকম যানবাহনও ছিল না সুবিধা মতো, আর পয়সা করিও নাই, গরিব মানুষ, অনেক হাঁটছে দশ বিশ মাইল তিরিশ মাইল, সে হাইটা কষ্ট করে সেখানে গেছে, গিয়া মানুষের জিজ্ঞেস করছে বাদশাহ কই, বলে হ্যাঁ এই যে ওই মসজিদে গেছে, তো সব মানুষ গেছে মসজিদ থেকে, ওই বাদশাহ বসে রয়েছে ওইখানে ক্যাবলা মুখে, তো কি করে বাদশাহ ওইখানে, পরে ওই লোক চুপচাপ গিয়ে পিছনে এক জায়গায় চুপ করে বসে রয়েছে, আল্লাহ আমারে দেন, আল্লাহ ইজ্জত আমার আমাকে ইজ্জত দান করেন, আল্লাহ আমাকে জিল্লতি থেকে বাঁচান, আল্লাহ আমাকে রিজিক দেন, আল্লাহ আমাকে দেন, হ্যাঁ দুশ্মন থেকে আমাকে বাঁচান হেফাজত করেন, আল্লাহ আপনার তরফ থেকে আমার ধন দৌলত দান করেন। ওই লোক পেরেশান হয়েছে খুব, সাদা সিধা মানুষ, সরল মানুষ, আমি আসলাম ওর কাছ থেকে নেওয়ার জন্য, ওদের আরেকজনের কাছে হাত পেতে বসে রয়েছে, আর এত লম্বা চাইতেছে যে দেন খালি দেন খালি দেন দেন আমারে দেন, এত দেন তো আমিও বলবো না। আমি তো একবার বলতাম যে বাদশাহ আমি সমস্যা আছি আমার কিছু দেন, আমি তো একবার বলতাম যে দেন, পরে দিলে দিল না দিলে না আমি সোজা চলে গেলাম। এই লোক তো বলতেই আছে খালি লম্বা, আমার এইটা দেন আমার সেটা দেন, এত দেন তো আমার চেয়ে বড় ঘরা দিব। আমি তো ওর থেকে খয়রাত নিতে আসছি, আমার চেয়ে বড় খয়রাত তো ও নিজে, যা এর কাছ থেকে আমি কিছু চাবো না, ও যার কাছে চায় আমিও তার কাছেই চাইব। আমি যারা মনে করছি ওর কিছু আছে ওর থেকে কিছু নেব, ও তো আরেকজনের খয়রাত খায়, যেখান থেকে খয়রাত খায় সেই খয়রাত আমিও চাই, আমি এর কাছে ঠেকছি ঠেকবো কেন? চলো ভাই চলো চলো ভাই চলো।
নফসের ইসলাহের ক্ষেত্রে হিম্মতের সাথে কাজ করা চাই এবং দৃঢ় সংকল্প করবে যে এক একটা গুনাহ, উদাহরণস্বরূপ কুদৃষ্টি গুনাহ থেকে নফসকে বিরত রাখার ক্ষেত্রে যদি প্রাণও বের হয়ে যায় তাহলে ভিন নারী এবং সুশ্রী ছেলেদেরকে দেখবে না, প্রাণ দিয়ে দেবে তবুও তাদেরকে দেখবে না। ইস ইরাদা ওর হিম্মত পর হক তালা কা ফজল হো জাতা হ্যায়, এই দৃঢ় সংকল্পের উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে দয়া এবং মেহরবানি হয়।
যাদের সুশ্রী ছেলেদের প্রেম ছাড়তে মুশকিল লাগে তারা ওই সুশ্রীদের বদলে মহান রেজওয়ানকে দেখো। আমার শায়খ রহমুল্লাহর দিকে আমি খুব দেখতাম, হজরতওয়ালা খুব পেরেশান হইতেন যে জালেম আমাকে এত দেখে। বললাম যে হজরত জি আপনি খালি ওয়াজ করেন, মহিলাদের দেখা যাবে না সুশ্রী ছেলেদের দেখা যাবে না। ও তো ছাড়লাম, তো এখন একটা তো কিছু করতে হবে, খোরাক তো চাই, আপনারে দেখব। হজরত অনেক হাসছেন যে মহা মুসিবতে ফেলছে আমাকে, যে এত সব ঝামেলা ছাড়তে রাজি কিন্তু এক শর্তে যে আমি আপনাকে দেখব। কথা বুঝো নাই ভাই, চলো চলো চল, শরম পাও না ভাই, তুমি পড়তে থাকো।
আর আগর কোতাহি হো যায় ফওরান তওবা সে তালাফি করকে, ফওরান তওবা সে তালাফি করে, ইয়ে নহি কে গন্দগি মে পড়া রহে। আর যদি কোনো ভুল চুক হয়ে যায় সাথে সাথে তওবার দ্বারা তালাফি করবে, এটা নয় যে গন্দগির মধ্যে পড়ে থাকবে।
পেশাব পায়খানা, যে কোনো এক জায়গায় দর্জনে পেশাব করছে এবং পায়খানাও করছে এক জায়গায়, একই জায়গাতে দর্জনে মিললে, আর সেই পাশে আরেক জায়গাতে 10,000 লোকে পেশাব করছে পায়খানা করছে, তো কি পরিমাণ ওখানে জমছে। আরেক লোক আরেক জায়গাতে সে 10,00,000 লোকে একই জায়গার মধ্যে পেশাব করছে পায়খানা করছে, ওই 10,00,000 লোকের পেশাব পায়খানা যত দুর্গন্ধ, একবারের কুদৃষ্টি তার চেয়ে বেশি দুর্গন্ধপূর্ণ। হলো ভাই, কাউকে যদি বলো যে ভাই 8-6 লোকের বন্ধুত্ব আমার, ওখানে একটা ভালো পেশাবের স্টক আছে, চল দুইজনে ঘুরে আসে উপভোগ করে আসে, কোনো কোনো লোক রাজি হবে? ভদ্রলোক তো দূরের কথা, কোনো অভদ্র লোক রাজি হবে? তার চেয়েও বেশি গান্দা জিনিস হলো গুনা। হ্যাঁ, সেই গুনার মধ্যে কেন যাব ভাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। হ্যাঁ, এই জন্যই এসা গান্দা জিনিস যে ত্যাগ করে দেয় ফেরেশতার চেয়েও সে পবিত্র হয়ে যায়। বড় আজব মিয়া, ফেরেশতার চেয়েও পবিত্র হয়ে যায় ওই বান্দা, এত তার এই বন্দেগীর মাকাম। চলো,
সাফ কপড়া পহন কর জুমে কো নিকলে, কিসি বচ্চে নে রোশনাই লগা দি, দিল কিস কদর পরিশান হোগা, বার বার খটক হোগি, আর ইয়ে সিয়াহি তো কপড়ে মে লগনে সে দিল কা ইয়ে হাল হে, আর গুনাহো সে তো বরাহে রাস দিল পর সিয়াহি লগতি হে, হর গুনাহ সে দিল পর সিয়াহ নুকতা লগনে সে দিল কি পরিশানি কা ক্যা হাল হোগা। হযরত বলেন যে পরিষ্কার কাপড় পরিধান করে জুমার নামাজের জন্য বের হলো, কোনো শিশু কালি লাগিয়ে দিল, তাতে দিল কতটা পরেশান হবে, বারবার অন্তরের মধ্যে খটকা পয়দা হবে যে কাপড়ের মধ্যে কালি লাগানো নামাজ পড়তে যাবে, এবং এই কালি তো কাপড়ে লাগার কারণে দিলের অবস্থা এরকম হলো, আর গুনাহের দ্বারা তো সরাসরি অন্তরের উপরে কালো দাগ পড়ে, প্রত্যেকটা গুনাহের কারণে দিলের উপরে কালো একটা দাগ পড়ে, এই কালো দাগ পড়ার কারণে দিলের পেরেশানির অবস্থাটা কি হবে? হাদিস শরীফ মে হ্যায় কে হর গুনাহ সে দিল পর সিয়াহ নুকতা লাগতা হ্যায়, ফির আগর তওবা কর লে তো মিট জাতা হ্যায়, ورنہ سیاہی بڑھتے بڑھتے تمام دل سیاہ ہو جاتا ہے۔ حدیث شریف ایسے پرتیکٹا گناہر کارنے অন্তরের উপরে কালো দাগ পড়ে, তারপর যদি তওবা করে এই কালো দাগ মুছে যায়, নতুবা গুনাহ করতে থাকলে এই কালো দাগ বাড়তে থাকে এবং দিলের উপরে ছেয়ে যায়। তমাম আমর মুজাহাদা মে লাগা রহে ইনশাআল্লাহ তাআলা জরুর কামিয়াবি হোগি, সারা জীবন মুজাহাদা করতেই থাকবে ইনশাআল্লাহ অবশ্যই সফলতা আসবে। মুরব্বি কো ইত্তলায়ে হাল করতা রহে اور وہاں سے جو مشورہ ملے اس کی اتباع کرتا رہے، بس کچھ ہی دن میں انشاءاللہ بیڑا پار ہوگا۔ نجر شیخ کے نجر ابوستھا جاناتے تھک بے شیخ پکھو تھے کہ جے پرامرشو آشے جے ببوستہ پترو شیخ بدلیے دن تار انوشن کرو بے شئی مطابق چول بے تہلے انشاءاللہ علپ دینر مدی شفلو تا عجبے انتی ہوتے تھک بے۔
حضور حکیم علم و تحارب رحم اللہ رکسن শাইখের কাছে ওই জমানায় তো ওই যে কি এটা ডাক বাক্স না, পোস্ট অফিসের ডাক বাক্স না, সে চিঠি যে শাইখের কাছে পাঠাইতো ওই জমানায় মানুষ, হযরত হাকিম মোহাম্মদ বলেন যে ওই লোক নিজের শাইখকে নিজের অবস্থা জানায়া চিঠি লিখছে, ডাক বাক্সে ফেলার সঙ্গে সঙ্গে আসমান থেকে রহমত শুরু হয়ে যায়। এখন কেউ বলবে যে এটা কোন হাদিসে আছে, এক শ্রেণীর লোকই আছে যে কিছু বললে হাদিস থেকে দেখান, কোরআন থেকে দেখান, এরা হাদিস কোরআনের মর্ম বুঝে না, খালি শব্দ কয়টা দেখে, কথা বুঝেন না, বড় আজব মানুষ। এই কোথায় আছে যে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ পাক বলছেন যে যে বান্দা আমার জন্য কষ্ট করবে নিঃসন্দেহে আমি মাওলাকের পাওয়ার রাস্তা আমি অবশ্যই তাকে ধরিয়ে দেব। যে আয়াতে পাক তো খুদ আয়াতে পাকের মতো আল্লাহ পাক বলছেন, হ্যাঁ না, এবং তলাবানি ওয়াজাদানি, যে বন্দা আমার তালাশে নামবে সে আমাকে পাওয়ার ব্যবস্থা আমি নিশ্চয়ই করবো, ওয়াজাদানি। হ্যাঁ, আল্লাহ পাকের এসা প্যার বন্দাদের সঙ্গে যে বন্দা হাদিসে কুৎসিত আল্লাহ পাক বলছেন বন্দা এক বিঘত আগে আমাকে পাওয়ার জন্য আমি আমাকে পাওয়ার রাস্তা যাতে সহজ হয় সেজন্য আমি এক হাত আগে আসি। বাবু, ছোট বাবু, সে এক কদম আগাইলো আর ওর বাবা এক কদম আগাইলো, যার যার কদম, ওর কদম ওর কাছে, বাবার কদম বাবার কাছে। তো বান্দা এক হাত আগায়, আল্লাহ পাক এক হাত আগায় আসেন এর উত্তরে, যে তুমি আমাকে তালাশ করতে চাও, আচ্ছা আচ্ছা রাখো আমি ব্যবস্থা করতেছি। সেই এক হাত কত লম্বা হবে ভাই, বলো ভাই। হ্যাঁ, শাহ আব্দুল গনি ফুলপুর রহমতুল্লাহ আলাইহি বলতেন যে না, সে ভারতে এক বুজুর্গ ছিলেন, তো সেই বুজুর্গ বলতেন যে ভাই তোমরা কোরআন শরীফ পড়ো, প্রেস থেকে ছাইপে আসা কোরআন শরীফ, ছোট 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 আলিফ বা তা সাওয়ালা কোরআন শরীফ পড়ো না, আর আমি যে কোরআন শরীফ পড়ি আমার আলি আমার কোরআন শরীফ আলিফ বা এত লম্বা আরশে আজম পর্যন্ত, মানে গায়ের মাহদুদ লম্বা। তো ওলামায়ে কেরাম শুনে হয়রান হইতেন, আমরা কোন কোরআন পড়ি, উনি কোন কোরআন পড়ে, উনি যে কোরআন পড়ে সেটা তো আজব কোরআন, সেটার আলিফ বা অনেক বিশাল বড় বড়, আমরা তো জাহিরি কোরআন শরীফ পড়ি যে যেটার আলিফ বা ছোট 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 ছোট। তো দিল যখন দিল বনে তখন এইভাবে মানুষের মধ্যে দিনের হাকিকত পয়দা হয়। হ্যাঁ, আল্লাহ পাক আমাদের তৌফিক দান করে। হ্যাঁ, তারপরে কি হবে, তুমি না যাও মারনা মিরপুরের হুজুর না, এরা এক একজনে ভালো ভালো লকব ধারণ করছে। ইনি পিরোজপুরের হুজুর, একটু আগে ভাষণ দিলেন যে এখন ভাষণ দিবেন মিরপুরের হুজুর, বাহ বাহ বাহ, হুজুর মিরপুর, চলো ভাই।
بسم الله الرحمن الرحيم حكيم الأمت مجدد الملة حضرت مولانا شاہ اشرف علی تھانوی رحمۃ اللہ علیہ الملفوظات کتاب ارشادات حکیم الأمت کی پڑھنا اللہ پاکر ساتھ گبھیر نبیر محبت انتر پیدا کرار حضرت کئیکٹی ویوستھا پتر বলছেন তার মধ্যে কয়েকটি পরে শোনানো হয়েছে।
তো চিঠির কথা বলতেছিলাম না, বাক্সে চিঠি ফেললেই আল্লাহর রহমত শুরু হয়ে যায়, আজীব মামলা। একবার আমার শেখ, আমি করাচি গেলাম, তো হজরতওয়ালা বললেন, মিয়া তুমি অনেকদিন থেকে কোনো চিঠিপত্র লেখো না, হালাত জানাও না কিছু। বললাম, হজরতজি আমি চিঠি কয়েকটা পাঠাইছি, কিন্তু আমি এত অপেক্ষায় থাকলাম, একটারও কোনো জবাব বুঝে নাই। হজরত বললেন, তুমি চিঠি পাঠাইছিলা? জি হজরত, বস কাফি, বস ঠিক হ্যাঁ মিয়া, তুমি শায়েক কা হক আদা কর দিয়া, তুমি শায়েকের হক আদায় করে দিছো, বস কাফি ইনশাআল্লাহ। হজরত ইশারা করছেন যে কার সাজ মা বসাজ কার মা, যখন বন্দা কিছু বাড়ে আল্লাহকে, আল্লাহকে পাওয়ার জন্য রাজি করার পথে আল্লাহ পাক নিজেই ওর কাম বানায় দেন। হ্যাঁ, তুমি চিঠি পাঠাইছো, আমি পাইলে পেলাম, না পাইলে নাই। যার উদ্দেশ্যে তোমার এই চিঠি লেখা, তিনি সব দেখছেন, ওখান থেকে সব কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আজীব মুআমালা এটা, এবং বিলকুল 100% সত্য এবং বাস্তব এটা, আজীব মুআমালা। হ্যাঁ, অনেকে মনে করেন চিঠি লিখছি কোনো জবাবও পাইলাম না, আরে মিয়া জবাব আইসা যায় রূহ পর্যন্ত। তুমি চোখে দেখার জবাব না পাইলো, সাদা কাগজের এবং কালো কালির লেখা জবাব না আসলেও রূহে নূরওয়ালা জবাব পৌঁছে যায়, কাজ হয়ে যায়, ওটার আসর মুরাত্তাব হয়ে যায়, নফা পেয়ে যায় বান্দা। হ্যাঁ, আজিব আজিব মুআমালা। বুখারি শরীফে হাদিস আছে না, কারামাতুল আউলিয়া হাক্কুন, এই অধ্যায়ে যে পাওনা, এক লোকের পাওনা পরিশোধ করবে, এখন সে কোন নৌকা পায় না, দরিয়ার ওই পারে বাড়ি আর এই পারে হলো পাওনাদার, তো কি হবে? তো পরে কোনো কিছু না পাওয়ার কারণে একটা গাছ কাটছে, বড় গাছ, সে গাছের মধ্যে গর্ত বানাইছে যেখানে টাকা রাখবে, তো সে মুদ্রা সেগুলো রাইখা পরে ওটা চিঠি একটাও ভিতরে দিয়ে দিছে, ভাই আমি এই কারণে আসতে পারলাম না, বাকি টাকা পাঠিয়ে দিলাম। ওই লোক দরিয়ার ওই পারে আইসা খালি টাকা, যে এইরকম ভালো লোকের দিলাম, ঋণ দিলাম, তারিখ দিয়েছিল আজকে আসবে, তো আসে তো না, ব্যাপার কি, সারা দিন যায় আসে না, সে লোক তো ভালো কিন্তু সে আসতেছে না, নদীর পারে পারে ঘুরে আর দেখে যে ওই গাছ একটা আসতেছে, তো মনে করলো যাই হোক, তো এইটা ওরে তো আর পাইলাম না, লাকড়ি এটা উঠে আনি, তো এটা রান্নাবান্নার কাজে লাগবে, জ্বালানির কাজ দিবে, তো যাই হোক এটা তুলে নিয়ে গেছে, নিয়ে ওইটা কুড়াল দিয়া কাটতে শুরু করছে, তো দেখেছে কিরে মুদ্রা বাইর হয়, স্বর্ণ মুদ্রা, হ্যাঁ না, তো কি ব্যাপার, যে পরিমাণ টাকা পাও না সেই পরিমাণ ওখানে আছে, আর সঙ্গে ওই কাগজ একটা, খুলে দেখে চিঠি, ওই লোক লিখছে যে ভাই আমি তো আসতে পারলাম না, এই ব্যাপার, তো এইভাবে শেষে আল্লাহর উপর ভরসা করে এই গাছ ভাসাইয়া দিলাম আর এই টাকা পাঠাইয়া দিলাম, দেখো কি মুআমালা। তো এই গাছ নিজের শক্তি আছে এই পারে আসার মতো, বলো ভাই এই কাজ বানাইছে কে, এক আল্লাহ ওয়ালার, আল্লাহ ওয়ালার প্রতি আল্লাহ পাকের এই রহমতের শান, যে আমার যে আল্লাহ পাকের দেওয়ানা যেটা চাইছে, মি দেহা দিয়াজ দা বুরা দে মুত্তাকি, রব্বুল আলমিনের দেওয়ানাদের তিনি খেয়াল রাখেন, শুনতেছো ভাইরা, যে আমার বন্দা চাইছে যে এটা পৌঁছে যাক, আল্লাহ পাক নিজেই ব্যবস্থা করে দিচ্ছেন, কেসা আজিব মুআমালা, বলো। তো বুঝা গেল বন্দার সঙ্গে আল্লাহ পাকের সম্পর্ক এরকম, যখন বন্দা আল্লাহর আল্লাহর দিকে হাঁটে আল্লাহ পাক এসা মদত করেন, তো যিনি গাছ পৌঁছায় দেন, তো তিনি চিঠির জবাব রূপ পর্যন্ত এইভাবে পৌঁছায় দেন, যিনি এইভাবে গাছ একটা আর এই যে মুদ্রা পৌঁছায় দেন, যে তিনি যখন বন্দার অন্তরে আল্লাহর তালাশ আর চিঠি লিখছে, বন্দা হালাত লিখছে, সে উত্তরও দেন নাই, কিন্তু তার রূহ পর্যন্ত এটার জবাব পৌঁছে যায় এইভাবে। হ্যাঁ, ওয়াহদি ইলাইহি মান ইউনিব, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন যে ইয়াহদি ইলাইহি মান ইউনিব, যে বান্দা আমার তালাশের আমলে মশগুল হয়, তো হেদায়েতের নূর আমি পৌঁছে দিই, ইয়াহদি ইলাইহি মান ইউনিব, আল্লাহ পর্যন্ত পৌঁছার সামান আল্লাহ পাক করে দেন, এই আয়াতে পাক রব্বুল আলামিন খুদ বলছেন, কেসা আজীব কথা বলো, ওয়াহদি ইলাইহি মান ইউনিব, কেসা ভারী ভারী এক এক আয়াত, আরে ভাই সুবহানাল্লাহ। তো এই জন্য আউলিয়া উম্মতের কথা, আকাবির উম্মতের কথা, আরিফিনের কথা, এগুলোকে এসা মনে করা যে এটা ফতোয়া স্বামীর ফতোয়া তো না, এটা ফাতুল বাহারি উমদাতুল কারি তো না, এইরকম যে সকল মানুষ মনে করে আল্লাহ বালাদের কালাম, আল্লাহ বালাদের কথা এবং হেদায়াতের দিক নির্দেশনা সম্পর্কে তারা বড়ই অন্ধকারের ভিতরে ডুবে আছে। আল্লাহ বালাদের মোয়ামলা আল্লাহর সঙ্গে বহুত কাজ, আল্লাহ পাক এলহামের আনোয়ার দিয়া তাদেরকে তরবিয়ত করতে থাকেন, হেদায়তের আনোয়ার তাদের লিয়া তাদের রূহ পর্যন্ত পৌঁছতে থাকে, সেটা দিয়েই তারা আরেক বন্দাদের তরবিয়ত করতে থাকেন। চিঠির শায়েখের চিঠির জবাবের মানে এই না যে মুখস্থ কিছু মন্ত্র উনি লিখে দিলেন, বরং আমার আমার উস্তাদ আমার এসলাই তাল্লুক ছিল আমার মুসলে মাওলানা সালাউদ্দিন সাহেব রহমুল্লাহর কাছে আমি একবার গেলাম, তো আমার শায়েখ তখন আমাকে ইজাজত দিছিলেন, অনেক লোক চিঠি লেখে এসলাই আমাকে, তা আমি মাওলানা সালাউদ্দিন সাহেব রহমুল্লাহর কাছে গেলাম শুরু শুরুতে, হযরত কি জব লিখব, চিঠি যে আসে জব কেমনে লিখতে হবে, হুজুর বললেন জি জনাব জি হ্যাঁ, যখন চিঠি পড়া হয় সাথে সাথে জব এলকা হয় সেটাই জব, যখন সালেকিনের চিঠি পড়ে শেখ সাথে সাথে আসমান থেকে আল্লাহর তরফ থেকে অন্তরে জব আসে, আল্লাহ পাক ঢেলে দেন সেটাই লিখতে হয়, কোনো লম্বা বক্তৃতা লিখতে হবে এটা জরুরি না, যাই আসলো দুই কথা বস এটাই কাজ হয়ে যায়, দুই কথা আসলো দুই কথাতেই কাজ হয়ে যায়, লাগ ওয়াজ করলে কাজ হবে না, যেটা আল্লাহর তরফ থেকে আসছে সেটার মধ্যে এত নূর এবং এত তাসির থাকে বন্দাকে মুহূর্তে একদম হকের উপরে কায়েম করে দেয়, আল্লাহ পাকের রাস্তার দিকে দৌড়াইতে তাকে বাধ্য করে দেয়, এক নূর থাকে তার সঙ্গে। এজন্য হাকিমুল মুথানবী বলছেন হাকিকতে শেখ তাজাল্লিয়াত হক হ্যায়, যে শেখের হাকিকত হলো আল্লাহ পাকের হাদি নামের তাজাল্লিয়াত, কথা বুঝতেছেন আপনারা, না বুঝলে খালি শুনো একদিন বুঝবা ইনশাআল্লাহ, বুঝবা না নিজে দিন রাত এহসাস করবা এবং মুশাহাদা হইতে থাকবে ইনশাআল্লাহ। তাহলে চলো ভাই চলো,
ইয়ে করো কে জো লোক মুহিব্বান খুদা হ্যায় উনসে আলাকা পয়দা কর লো, আগর উনকে পাস আনা জানা দুশওয়ার হো তো খত ও কিতাবত হি জারি রাখো, আল্লাহ পাকের সাথে গভীর নিবিড় মহব্বত ভালোবাসা অন্তরে অর্জনের জন্য যারা আল্লাহ পাকের মহব্বতওয়ালা বান্দা আল্লাহওয়ালা বান্দা তাদের সাথে সম্পর্ক স্থাপন করো এবং তাদের নিকট আসা যাওয়া রাখো, যদি আসা যাওয়া করা সম্ভব না হয় তাহলে চিঠি আদান প্রদানের মাধ্যমে তাদের সাথে সম্পর্ক রাখো, লেকিন ইস খিয়াল কা জারি রাখনা জরুরি হ্যায় কি আহলুল্লাহ কে পাস আপনি দুনিয়াকে ঝগড়ে না লে যাও, কিন্তু অন্তরে এই কথা বদ্ধমূল রাখা চাই জরুরি যে আল্লাহওয়ালাদের নিকটে দুনিয়ার ঝামেলা নিয়ে না যাওয়া চাই।
কালকে মৌলভী তর্জমা করছিল দুনিয়ার ঝগড়া বাজাত না নিয়ে যাওয়া চাই, আজকে তর্জমা বদলেছে মহাবরা দুনিয়াকে ঝগড়ে না নিয়ে যাও। চলো যে দাড়িতে যে খেজাব লাগায় না মেহেন্দি লাগায় তো এটা মুস্তাহাব, হ্যাঁ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করতেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা লাগাইছেন, আরও সাহাবায়ে কেরাম সকলের নাম তো এখন ইয়াদ নেই, ইমাম শাফি রহমুল লাগাইতেন খেজাব, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ লাগাইতেন, বহুত আউলিয়া বুজুর সাহাবাদের মধ্যে অনেকে লাগাইছেন, আবার অনেকে লাগান নেই, তো ঠিক আছে না বহরহাল, তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খেজাব লাগাইতেন, মেহেন্দি আরও একটা কাতাম কোন এক এরকম জিনিস যেটা মিলাইলে এটা খানিকটা কালো কালোর দিকে রং হয়ে যায় কালচে রং, তো আমরা তো আরবি উর্দু ফার্সি পড়ছি বাংলা তো সেরকম পড়া হয় না, সেজন্য বাংলা বলতে আমাদের কাফি মুশকিল হয়, সংগ্রাম করতে হয় বাংলা বলতে হয় না, যার যদি উর্দু বলতে হয় তো বা ফার্সি স্মাইল বসিয়াই তাহলে তো সহজ লাগতো, কিন্তু এটার বাংলা করতে গেলে আমরা ধার করস করে বাঙালি ভাইদের থেকে ফের আমাদের নিতে থাকতে হয়, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাড়িতে খেজাব লাগাইতেন মেহেন্দি লাগাইতেন, তো মিসাব আছেন না হযরতের খাদেম ছিলেন যে সৈয়দ সৈয়দ মীর ইসুদ জামিল, তো উনি ওনার দাড়ি সাদা হয়েছে, حضرت والا ایک بار بولے میر صاحب یہ داڑھی میں خضاب لگانا مہندی لگانا سنت صدیقی ہے, ارے بیٹے تو صدیق اکبر رضی اللہ عنہ سنت, کبھی کبھار تم بھی لگا لیا کرو, کھنو کھنو تمہیں لگاؤ. تو میر صاحب تخن اتر دل حضرت بہت جھگڑا ہے وہ جدی اوکھانے تھکتے یہ ترجمہ کرتے ہوئے تو ہمارا جھگڑا کرا لگے ہے نا حضور میرپور اوکھانے تھکلے ہی ترجمہ کرتے ہوئے تو جھگڑا مانے جھامیلا یہ محاورا جانتے ہیں نا ترجمہ کرا جائے نا کتا بجن نہیں اکے ایم ترجمہ کرے کتاب پائے مارکیٹے اور کچھ حضور آسے خالی ترجمہ کرتے ہی تھے کون اللہ والا صحبت حاصل کرے کو تحقیق علم ارجن کرے اور اللہ والا کتاب ترجمہ کرتے ہلے تر صحبت لب ضروری اور تر مواعظ ملفوظات پڑھا ضروری لمبا زمانا مزاولت خوب خوب چرچا کرتے تھکار کارنے پھر یہ بجے آس پورانا جگہ کتابادی پورے جگہ کتابادی بدھ بیسکم آسے صلی اللہ علیہ وسلم رحمت کرے خدا محمد صاحب پر کتکار بار درود شریف ترجمہ پورانا جگہ محمد صاحب محمد صاحب اوپر یہ کم ترجمہ یہ زمانہ کرلے یہ ترجمہ مانشے ڈانڈا نہیں دوڑبے نا خدا صاحب نے فرمایا لا حول ولا قوۃ الا بالله یہ پرانا جگہ ترجمہ اور عجیب عجیب کتھا جیتا اکن بولتے اچھا ہے نا کارن آبار اٹارے بیاکھا کرتے سمے جابے بہرحال تو سمیر پریبرتن ایرکم ہوئے جائے تو جھگڑا ایکھانے جھگڑا مانی جھامیلا ہاں اللہ والا در کاچے دنیا جھامیلا جھمیلا نیا نہ جاوا چاہیے ایکھانے اٹار ادیشیہ ہلو جھامیلا نیا جاواٹاکے مکھ نہ بنانو چاہیے ایک دم نوازے جا دے نیچے تاؤ نا اللہ والا در کاچے جاوے دو چاہیے پانی پڑا نیبے دم کرے ایگولو کونو نیشید کچھ نا ایکھانے ادیشیہ ہلو ایٹاکے مول ٹارگیٹ نہ بناؤ اصل بناؤ جے ہمیں اللہ کے چاہیے ہے نا مثلاً مانے جیٹا مقصود سیٹا اوکھانے گیا جیٹا اصل جنس سیٹا بات دیا تمہیں آر ایکٹار مدھے پڑے گیس ایرکم جاتے نہ ہوئے اللہ پاک ہمادر کے بوجھ دان کریں اونکے موبائل مدھے دیکھو سے وہی نعت رکھے حامد رکھے کونو سورہ یاسین شریف رکھے نانان کسی ایرکم کرے عجیب دھرنر طبیعت آہا فسلو اہل ذکر ان کنتم لا تعلمون بھائی علماء دین جرا محققین تدر نکٹ جگیس کرا چاہیے جانا چاہیے پھر عمل کرا چاہیے من چاہیے ایکٹا کرل سیدین جی ہمارا اکھانے تارا پڑتے چلام تو اکھانے دوتالا والارا دشا پائے جا ہمارا سیزدار تھے اٹھلام جی ایٹا اکھن کی بسلام نہ کونو داڑائے گیلام مانے ادھر تو اوئی راکاتو یاد نائی এখন কি এটা পয়লা রাখাত না দ্বিতীয় রাখাত তা তো বুঝে না, তো আল্লাহ আকবরের সাইজ ছোট হওয়াতে তারা দিশা পায় না যে এখন কি বসবো না দাঁড়াবো, তো এক লোক এখানে ফাঁক করে ওইখান থেকে আওয়াজ দিচ্ছে হুজুর সিজদা থেকে উঠার সময় একটু টান দিয়ে হ্যাঁ কয় না হলে এখানে ধোকা পড়ে যেতেছে লোকজন, আমার এমন জোরে হাসি আসছিল তারা আমি শেষ করা পর্যন্ত ভিতর তো হাসতেছিল আমি খালি মুখে হাসতে পারিনি ঠোঁটে হাসতে পারিনি আজীব লাগছিল এবং এই লোকের দেখার খুব ইচ্ছা হয়েছিল যে এটা কে খুব কোনো মজার লোক হবে, পরে ও নিজেই তারাবির পরে আসছে আয়সা দেখা দিছে কয় হুজুর আমি বলছিলাম মাফ করে দিয়েন, আমি বললাম তোমারে খুঁজছিলাম মনে মনে যে মজার লোক হবে, ওরে দেখলেই মানে খুশি লাগছিল দু এক লোক এরকম ওরা দেখলেই খুশি লাগে, তো এই যে মোবাইলে এরকম করে তো এগুলো নাথ হোক হামদ হোক আজান হোক একামত হোক হ্যাঁ না কারো কেরাত হোক সব জিক্রুল্লাহ, কথা বুঝুন নেই জিক্রুল্লাহর দ্বারা উদ্দেশ্য আল্লাহকে রাজি করা আল্লাহর সন্তুষ্টি, আর সেটাকে বানাইছে তুমি মোবাইল টোন ফোন আসলো কি না সেটা বুঝা ইন্না লিল্লাহ, তার মানে এত বড় আজিমুল শান মুআমালা সমস্ত বাদশার বাদশাকে তালাশ করার যেটা উসিলা ছিল সেটাকে তুমি এত নিম্ন একটা কাজের মধ্যে ব্যবহারের জন্য ঠিক করছো, তো কত বড় জুলুমের কথা এটা, এখন মৌলবী সাহেব বহু মৌলবী সাহেবের তালবেলেম সাহেবের পকেটের মধ্যে মুফতি সাহেব পকেটের ভিতরে মোবাইল আছে, তো টোন হলো আজান অথবা একামত অথবা কারি সুদাইসির কোনো তেলাওয়াত হুজাইফের কোনো তেলাওয়াত অথবা কোনো কারি মাহেরের কোনো কিছু তেলাওয়াত ইত্যাদি অথবা নাত হামদ গজল এগুলো তো এগুলো সব জিকির, কথা বুঝুন না এসা করা চায় না, এগুলো নিষেধ, এসা করা নিষেধ, মাকরুহ এগুলো। এইভাবে কোন আলেম আসছেন, বুজুর্গ আসছেন, নারায় তাকবীর, আল্লাহ আকবর, ভাই এটা নারায় তাকবীরের কি জায়গা বলো ভাই? যে ফোকাহে কেরাম লিখছেন যে কোনো বুজুর্গ কোন বড় মানুষ কেউ আসলেন এটা জানান দেওয়ার জন্য আল্লাহ পাকের সকল নাম এগুলোকে ব্যবহার করা, এটা মাকরু, গুনার কাজ, এটা এটা বহুত অন্যায় এবং হাকিকত এটা বহুত বড় জুলুম। এটা তো ফোকাহে কেরামের মেহরবানি, তারা আল্লাহর দিন এমন বুঝেন যে যে কোনটার স্টেজ কি সেটা তারা বর্ণনা করেন যে ভাই এটা হারাম, এটা মাকরু, এটা মাকরু তানজিহি, এটা তারা ব্যাখ্যা করে আর শরীয়তের মেজাজ এমন বুঝেন তারা এটা বলেন। আর না হলে আমাদের বড় বড় বিপদ ছিল, হ্যাঁ না? আর না হলে তো বলা হইতো যে হ্যাঁ এত বড় কাজ করছে, এটা আল্লাহর সন্তুষ্টির আমল, সেটাকে এক মাখলুক আসছে এটা জানান দেওয়ার জন্য ব্যবহার করছে, এটা হারাম হারাম হারাম, এই কথা বুঝেন নাই। কিন্তু ফুকাহে কেরাম শরীয়তের মেজাজ বুঝেন কোনটা কোন স্তরের জিনিস, তো তারা ফতোয়া দিচ্ছেন যে এটা মাকরু, এসা করা চায় না। কিন্তু এগুলো ব্যাপক, এগুলো খুব চালু। যখন তেলাওয়াত কোরআন শরীফ আমি পড়ি তা আমার কোরআন শরীফ তোমার শোনা ওয়াজিব না, কিন্তু যখন মজলিসে মাহফিলে কোরআন তেলাওয়াত করা হয় তখন সেটা শোনা সকলের উপর ওয়াজিব। কিন্তু সব জায়গায় সারা দেশে একই ঘটনা, বড় আলেম বসা, শাইখুল হাদিস বসা, মুফতি সাহেব বসা, বড় হুজুর বসা, পীর সাহেব বসা, মাহফিলের স্টেজে কোরআনে পাক তেলাওয়াত করা হইতেছে, সবাই আপোষে আলাপ করতেছে, কেমন আছেন আপনি, শরীরটা কেমন, কখন আসলেন, আরে ইন্না লিল্লাহ। এই সময় তো কোরআন শরীফ শোনা ওয়াজিব, যখন মাহফিলের স্টেজে কোরআন শরীফ তেলাওয়াত করা হইতেছিল তো শোনানোর জন্য সকলের শোনা ওয়াজিব, পাইকারিভাবে সবাই দলবদ্ধভাবে এই কাজ করতেছে, কথা বলতেছে, কেউ মোবাইল করতেছে, কেউ মোবাইল রিসিভ করতেছে, আরেকজন আলেম স্টেজে উঠতেছেন ওইদিকে তেলাওয়াত হচ্ছে, এই ছুটাছুটি করে এসে ওনার সঙ্গে মুসাফা আসসালামু আলাইকুম। এই এখন যখন এরকম করতে থাকে আর আমি স্টেজে উঠতে থাকি তো আমি তো সালামের জবাব দিই না, কিছু কথাও বলি না, মুসাফা করতে চাই না, গিয়ে এক জায়গায় চুপচাপ বসে যাই। ফের যখন তেলাওয়াত শেষ হলো তো বলি যে শরীয়তের হুকুম তো এই, ওয়াইজা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়ানসিতু, ফাস্তামিউ ওয়ানসিতু, চুপ থাকো, চুপ থাকাও ওয়াজিব এবং ধ্যানের সাথে শোনাও ওয়াজিব। তো কি করলাম এতক্ষণ বসে আমরা, এই ওয়াজ করে ফায়দা কি? ওয়াজ কিসের জন্য? নিজের আমলি জিন্দেগি বানানোর জন্য। ওয়াজা কি জালুয়া বর মেহরাব মিম্বর মি কুনান চুপ খালুয়াত মি রে সান্দি কার দিগার মি কুনান, হ্যাঁ না? তো তাইজু ওলা তাইজু, লোকদেরকে দিনের কথা বললাম অথচ নিজের দিন নেই, নিজের দিনের আমল জরুরি না, আল্লাহ পাক সেই বুঝ আমাদেরকে দান করেন। আর এজন্য মাওলানা আহমদ আলী লাহোরি রহমতুল্লাহ আলাইহি বড় মুফাসসির ছিলেন, তিনি মুফাসসির কোরআন মাওলানা আহমদ আলী লাহোরি রহমতুল্লাহ আলাইহি আফসোস করে বলতেন, হুদাতুদ্দিনে কদ দল্লু ফাকাদ বানাত খাসারাতুহুম, যারা দিন শিখাবে তারা এখন দিন থেকে বিচ্যুত, দিন শিখাবে যারা দিন থেকে বিচ্যুত, এর কারণ হলো যে শুধু কিতাবাদি নিয়ে ব্যস্ত, কোন কামেল আল্লাহ ওয়ালা যার কাছে এলমে শরীয়ত মজুদ এবং জামে তরিকত মজুদ, বরকফে জামে শরীয়ত বরকফে সন্দান এশ হর হবস না কে না দানত জামো সন্দা বাখতান, হ্যাঁ না? একদিকে শরীয়তের আহকাম আর একদিকে এশকে লাহি, দুটা সমন্বয় যার জিন্দগিতে আছে, এমন কোন কামেল আল্লাহ ওয়ালার কাছে গিয়ে নিজের তরবিয়ত করানো চাই। ফের বুঝা আসবে দিন কাকে বলে, এলম কাকে বলে, শরীয়ত কাকে বলে। হ্যাঁ, আল্লাহ পাক আমাদের তৌফিক দেন। মাথা ব্যথা হয়ে যায়, কষ্ট হইতে থাকে যে ঘোরাঘুরি করে কি, সারা দেশে যেই ওয়াজ মাহফিলে যাইবা সেখানে দেখবা অনেক খোরাফাত, শরীয়তের খেলা বিভিন্ন কার্যকলাপ চলতেছে সেখানে, এইটা তো একদম আম সব জায়গাতে আছে, এটা কোনো জায়গায় এর থেকে মুস্তাসনা আছে কিনা আল্লাহ পাক জানেন, হয়তো পাওয়া যেতে পারে। এরকম কিভাবে হবে যে কোনো জায়গাতেই শরীয়তের কোনো নমুনা থাকবে না, মডেল থাকবে না? নিশ্চয়ই কোথাও আছে, কিন্তু সেটা আমাদের অজানা, কি কথা বুঝেন নেই। হ্যাঁ, হাদিস শরীফে আছে, লা তাযালু তায়ফাতু মিন উম্মতি মানসুরিন আলা আল্লাহ, যে হার জামানাতে এক আল্লাহ পাকের বান্দাদের এক কাফেলা থাকবে যা আল্লাহর তরফ থেকে নুসরত আসতে থাকবে এবং কারো কোনো এই ষড়যন্ত্র চক্রান্ত কোনো কিছুই তাদের এই হকের উপর কায়েম থাকাকে প্রতিহত করতে পারবে না, কথা বুঝতেছেন? হ্যাঁ, এই জন্য বললাম এই হাদিসে পাকের উপর ইমান আনা তো জরুরি, ফরজ। তো সেজন্য বললাম যে ভাই নিশ্চয়ই কোনো জায়গাতে এরকম থাকবে নমুনা, কিন্তু দেখি না কোথাও, নজরে পড়ে না। যেখানেই যাই মাহফিলের মধ্যে তেলাওয়াত হচ্ছে, মজলিসের মধ্যে তেলাওয়াত হচ্ছে, আর ওইদিকে কথাও চলতেছে, মোবাইল ফোনও করা হইতেছে, মোবাইল রিসিভও করা হইতেছে, আল্লাহর কসম এগুলো গুনাহ হচ্ছে। হ্যাঁ, এর থেকে তওবা করা জরুরি। যারা জিন্দেগি ভরি এইরকম কাজ করছে তাদের উপর তওবা ফরজ, যে আল্লাহর কাছে তওবা করা, আয়ন্দা নিজের এসলাহ করা। আল্লাহ আমাদের তৌফিক দান করে। এই জন্য খালি দর্শিয়াত নিয়ে, শুধু দর্শিয়াত নিয়ে ব্যস্ত থাকা চাই না, শুধু দর্শিয়াত নিয়ে দিনই তরবিয়তের জিন্দগি বানানোর এরকম নিজামও থাকা চাই। এই জন্য আমরা যে জামিয়া কায়েম করছি, আমাদের উদ্দেশ্য একটাই, সেটা হলো তালিম এবং তরবিয়ত দুটা দুইটার সমন্বয় যাতে থাকে। এই না খালি দিন রাত দর্শিয়াতই দর্শিয়াত, দর্শিয়াতই দর্শিয়াত, এই মেজাজ যাদের হবে তো কি হবে? আরে ভাই, দিন তোমার হাসিল হয়নি, দিন তোমার মকসুদ না, কিসের দর্শিয়াত নিয়ে তুমি ব্যস্ত আছো? হ্যাঁ, সৎ কিতাব ও সৎ বরক দর নার গুন সি নারা আজ এসকি হক গুলজার গুন। লাখো কিতাব পড়ে তুমি কি করলা? তোমার তাকওয়ার জিন্দগি অর্জন হয়নি, এত্তেবায় সুন্নতের জিন্দগি অর্জন হয়নি, আল্লাহর মহব্বত মারেফতের জিন্দগি অর্জন হয়নি। কথা বুঝতেছো ভাইরা? সৎ কিতাব ও সৎ বরক দর নার গুন, এই নার মানে দুনিয়ার আগুন। যে তোর কিতাব নিয়ে আগুনে আগুনে পোড়া, এর অর্থ এই না যে সত্যি আগুনে পোড়া, মানে তুমি কিতাব পড়ে মনে করছো আমি সব পাই গেছি, না, তোমার এত্তেবায় শরীয়তের জিন্দগি হাসিল হলো কিনা, আল্লাহর মহব্বত অর্জন হলো কিনা, এতাতে এলাহিয়া আলাদ দাওয়াম সর্বক্ষণ আল্লাহর হুকুমের উপর অরল জিন্দগি নসিব হলো কিনা, যদি না হইয়া থাকে খালি কিতাব পড়ে তোমার কি ফায়দা হবে? কি কথা বুঝলে? হ্যাঁ, এবং মাওলানা রুমি রহমুল্লাহর কথা তো মনে পড়ছে এই সময়। হ্যাঁ, তো যে যারা মাওলানা রুমিকে মানে তো তারা তাদের জন্য ফায়দা হবে। তো মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে أيها القوم الذي في المدرسة كل ما حصلتموه وسوسة هي مدرسة والارا جا كيسو بولا دين الحقيقة تأكنو تمار مدد آسنين هاي نا ظاهري كيسو شكسو انتو ايتا چھلگا ايه بيتوري زي حقيقة تسي نرجاش شتا تأكنو تمار ارجن ہوئے نا تار پور تيني بولسن جي أيها القوم الذي في المدرسة كل ما حصلتموه وسوسة علم نبوت إلا علم عاشقي ما باقي تلويس إبليس شقي مولانا جلال الدين رومي دار الافتاء اس کے لاہر دار الافتاء فتوى ایتا ایتا ہم نے احکام شریعت تر دار الافتاء نا ایتا احکام شریعت تر دار الافتاء سی مفتی صاحب در تھے کے جگس کرو ابن عابدین شامی کے جگس کرو جو بھائی ایکھانے فتوى کی কিন্তু এটা উৎসাহ এলাহির এই ফতোয়া, এসকের ফতোয়া এটা। তিনি বলেন যে যে এলম তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় নাই এটা ইবলিসের ধোকা। ওয়া ভাই সুবহান আল্লাহ, তার মানে কি জাহিরি এলম শিখবো না? জাহিরি এলমের কোনো কদর মর্তবা নাই। তো হযরত হাকিমুল মুত্তানবী রহমতুল্লাহ আলাইহি বলেন এলম বিজ্জাত মকসুদ না, এলম নিজেই মূল উদ্দেশ্য না, এলমের উদ্দেশ্য হলো এলমের দ্বারা আল্লাহকে পাওয়া। যে এলম অর্জন করছে আল্লাহকে পায় নাই, তো তার এলম কোন কাজের হলো? এতটুকু যে এলম অর্জনের ফরজটা তার আদায় হয়ে গেছে, এতটুকু কাজ হয়েছে আর কি, কিন্তু মূল মাকসুদ তার অর্জনই হয়নি। কথা বুঝে আসতেছে ভাইরা? মহানুভূমি কেসা হিম্মতের সাথে এগুলো বলছেন, মামুলি ব্যাপার, অথচ বড় বড় ওলামারা ওনার সঙ্গে সম্পর্ক রাখতেন। এবং আমাদের আকাবের এই সকল কথা আমরা কোথায় পেলাম? হাকিমুল মুদ্দির কিতাবে আছে এই সকল আশা। কি কথা বুঝেন নাই? হ্যাঁ, তা আমাদের আকাবের দিন এই সকল বিষয়ের এইভাবে কদর করছেন যে মাওলানা রুমি হাকিকত বলছেন। হ্যাঁ, যে যেটাকে কালকে না কবে শুনেছিলাম যে শায়দ কি পাগড়ি উছালি যায়গি সরকশি সর সে নিকালি যায়গি, হে আল্লামা তোমার পাগড়ির তলে লুকানো অহংকার এগুলো সব বিচূর্ণ করা হবে ইনশাআল্লাহ। কোন আল্লাহওয়ালার কাছে যাও তো ফের দেখো। হাজা সাহেব রহমুল্লাহ হাকিমুল উম্মতের নিকট গেছেন, তো বলছেন যে নকশে আসলাম তো কি পাইলাম, নকশে বুতা মিটায়া দেখায়া জামালে হক আঁখু কো আঁখে দিল কো মেরে দিল বানা দিয়া মজজুব দর সে যাতা হে দামন ভরে হুয়ে সব শুকর হক নে আপকা সায়েল বানা দিয়া। এই হাকিম উম্মত আরসিলাম দুনিয়ার প্রেমে আক্রান্ত অবস্থায় দুনিয়ার প্রেম মুক্ত হইয়া আপনার প্রেম নিষিক্ত প্রেম নিষিক্ত হৃদয় নিয়া আজকে দুয়ার থেকে ফিরবার তৌফিক হইতেছে। মরজুব দর্শে যাতা হয় দামন ভরে হয়ে খালি হাত আরছিলাম আজকে আঁচল ভরে ফের নিয়ে যেতেছি সব শুনতেছে ভাইরা। হ্যাঁ সদ শুকর হক নে আপকা সাহেল বানা দিয়া আল্লাহ পাকের লাখো কোটি শুকর আল্লাহ পাক আপনার মতো আল্লাহ বলার দুয়ারের ভিখারি আমাকে বানাইছেন যে দুয়ারের এত বড় দামি ভিক্ষা আমি পেয়ে গেছি।
হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর যখন বয়ান করেন বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম সাহেবের নম্বরে যোগাযোগ করবেন 01715 8068 69 8068 69
অনেক সোজা করে দিছে।